الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال النبي صلى الله عليه وسلم: رغم أنف رجل ثلاثا فقيل لمن يا رسول الله؟ قال: رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له، أو كما قال النبي صلى الله عليه وسلم: بزرگان محترم، الله رب العالمين আমাদেরকে রহমত বরকত যত রকম খায়ের এই রমজান মাসে সব দিয়ে রাখছেন। জাহান্নামের দরজা বন্ধ করে দিচ্ছেন রমজান মাসে, শাস্তি বন্ধ, জান্নাতের দরজাগুলো খুলে রাখছে। যেই ঢুকতে চাও আসানির সাথে ঢুকে যাও, একটু কুরবানি করো জান্নাতে ঢুকে দাও। ইবাদত বন্দেগীর মর্তবা অনেক বাড়াই দিচ্ছেন। এইভাবে বহু দিক দিয়ে আমাদেরকে বিভিন্ন রকম খায়ের ও বরকত জারি রেখেছে। সেই রমজান এখন শেষ প্রান্তে। আজকে আখিরি জুমা, রমজান মাসের আখিরি জুমা, যেটাকে আগের যুগে খুব স্মরণ করা হয়তো জুমাতুল বেদা বলে, এবং খুতবার মধ্যে খুব বলা হয়তো আল বেদা ইয়া জুমাতুল বেদা, কিন্তু এগুলো হাদিসে পাওয়া যায় না। কোন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আখিরি জুমাকে জুমাতুল বেদা বলেছেন এমন কোন হাদিস আমার সামনে পড়ে নাই। কেউ দেখে থাকলে তারা বলতে পারেন, পেশ করতে পারেন, আমাদের এলেমে নেই। যাই হোক, শেষ জুমা, রমজানের হয়তো আর চার দিন বা পাঁচ দিন আছে, চার দিন বা পাঁচ দিন, ইনশাআল্লাহ আগামী বুধবার অথবা বৃহস্পতিবার ঈদ উল ফিতরের নামাজ ইনশাআল্লাহ আমরা পড়ব। মাঝে মাত্র এই চারটা দিন আছে, এই চার দিনে আমাদের কি আমল বেশি করতে হবে, আমি একটা হাদিস খুতবাতে পড়েছি, প্রিয় নবীদি দয়ার নবী রহমাতুল্লিল আলামিন তিনি এক শ্রেণীর লোকের জন্য আল্লাহর হুকুমে তিনবার বদদোয়া দিলেন, তিনবার ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, এই কথা তিনবার বললেন। সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহ তাআলা আনহুম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদদোয়া আপনি কাকে দিলেন, আপনি তো বদদোয়া দেন না, ইনশা আল্লাহর হুকুমাই দিচ্ছেন, কাকে দিলেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাজুলুন, ওই ব্যক্তির জন্য দিলাম, দাখাল আলাইহি রমাজান, যে রমজান মাস পেয়েছিল, মাগফিরাতের মাস যে ব্যক্তি পেয়েছিল, সুম্মান সালাখ, তারপরে সেই রমজান মাস তার উপর দিয়ে চলে গেল, অতিবাহিত হয়ে গেল, কবল ইগফার লাহু, অথচ সে আল্লাহর থেকে মাগফিরাত নিতে পারে নাই, গোনা খাতা মাফ করাইতে পারে নাই। যে ব্যক্তি রমজান চলে যাওয়ার আগে আল্লাহর থেকে গোনা খাতা মাফ করাইতে পারে নাই, এই অবস্থায় রমজান শেষ হয়ে গেল, প্রিয় নবীজি বলতেছেন তার জন্য আমার এই বদদোয়া, সে ধ্বংস হয়ে যাক, এর মতো নালায়েক আর নেই। এই হাদিস মোটামুটি আমাদেরকে বুঝাই দিচ্ছে যে আমাদের বিগত দিনগুলোতে মাগফিরাত আমরা পেয়েছি কিনা এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না, পাইতেও পারি নাও পাইতে পারি, তা আমার হাতে চার দিন সময় আছে, ফাইনাল পরীক্ষার আগে চার দিন সময় আছে, এটা আমি ক্যারাম বোর্ড খেলে নষ্ট করব না কাজে লাগাব, কাজেই এই বাকি দিনগুলোর গুরুত্বপূর্ণ কাজ হল আল্লাহর দরবারে তওবা করা, মাপ চাওয়া। توبوا الى الله جميعا ايها المؤمنون لعلكم تفلحون. আঠারো পারার এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাহলে তোমরা কামিয়াব হবে, তোমরা কামিয়াব হবে। তুবু ইলাল্লাহি জামিয়ান, জামিয়ান মানে সব মুসলমানকে বলা হয়েছে, গুনাগার বুজুর্গ যেমনই হোক সবাইকে বলতে তওবা কর, এটা কামিয়াবির চাবিকাঠি। আল্লাহ বান্দার কাছে রোনাজারি কান্নাকাটি এগুলো চান, ছোটত্ব প্রকাশ, নিজেকে দিনহীনভাবে প্রকাশ করা, নিজেকে তুচ্ছ মনে করা, দাবা তো কিছুই হল না, সবই উল্টাপাল্টা এরকম মনে করা, এটা চান। নিখুঁত ইবাদত করে তার ভিতরে বড়ত্ব এসে গেল, এটা আল্লাহ চান না, তার এই ইবাদতের কোন মূল্যায়নও হবে না। নিখুঁত ইবাদত করছে, কোন মাসলা মাসাইলের ভুল নেই তার ইবাদতের মধ্যে, কিন্তু তার মধ্যে বড়ত্ব চলে আসছে। আমি তো সাংঘাতিক এমন ইবাদত করলাম যে একটু ত্রুটি হয়নি আমার, এই বড়ত্ব হল ইবলিসের বৈশিষ্ট্য। আল্লাহর হুকুমের সামনে হযরত আদমকে সেজদা করতে পারে নাই এই বড়ত্বের কারণে। ইবাদত করে যদি বড়ত্ব সৃষ্টি হয়, তার থেকে হাজারো গুণ ভালো ওই ইবাদত যেটা টোটা ফাটা, অত নিখুঁত না, কিন্তু ওই লোকটা আল্লাহর দরবারে খুব বিনয়ী হয়ে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমার দ্বারা তো কিছু হল না, আমি ইবাদত করতেছি, এর মধ্যে না ইখলাস আছে, ইখলাস তাসিয়ে নিয়ত একমাত্র আল্লাহর জন্য করা, দুনিয়ার কোন কথা স্বার্থ তার মধ্যে থাকবে না, ইখলাস নেই। আল্লাহ আমি ইবাদত করতেছি, এর মধ্যে মাসলা মাসাইল ঠিক মতো নেই, অনেক হুকুম আহকাম ছুটে দিতেছি, আমি ইবাদত করতেছি এর মধ্যে খুশু খুজু নেই, মনোযোগ নেই, ইবাদত তো কায় মনোবাক্যে করতে হয়, দিল একমাত্র আল্লাহর দিক থাকবে। কিন্তু আমরা যখন তারাবিতে দাঁড়াই, তারাবি নামাজ একটু লম্বা নামাজ, তো আমাদের কি অবস্থা হয়? এই বিশ টাকাতেই কি আমরা দিলটাকে ধরে রাখতে পারি? পারি না, এদিক ওদিক চলে যায়। এই জিনিসগুলো স্মরণ করে সে বলল, আল্লাহ আমার তো এখলাসও নেই, আমার ইবাদতে মশলা মশাইলও ভুল, আবার খুশু খুশুও কম, মনোনিবেশ নেই, তোমার দরবারে পাঠানোর যোগ্য না, কিন্তু তোমার কবুল করার জন্য তো কোন শর্ত নেই, তুমি টোটা ফাটাটাও কবুল করতে পারো, আবার নিখুঁতটাকেও ফেরত দিতে পারো, টুটা ফাটাটাকে কবুল করতে পারো তার কান্নাকাটির কারণে, আবার নিখুঁতটাকেও ফেরত দিতে পারো তার তাকাব্বুরের কারণে। এই জন্য আল্লাহ কোনটা চান ওটা আল্লাহর দরবারে পেশ করতে হবে। কাজেই বাকি চারটা দিন খুব তওবা ইস্তেগফার করতে হবে। তওবার শর্ত আছে, মুখে আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, অন্তরে লজ্জিত হইতে হয় তার জানা মতে যে সব ভুল হয়ে গেছে, তার উপরে লজ্জিত হইতে হয়। তওবার বাস্তবতা হল লজ্জিত হওয়া, হাদিস আছে আর তওবাতু আর নাদাম লজ্জিত হওয়া। তিন নম্বর শর্ত, ভবিষ্যতে ওই গুনাহ না করার জন্য পাক্কা এরাদা করা, ওয়াদা করা না এরাদা করা। শরীয়তে ওয়াদা করতে বলে নাই, এরাদা ইচ্ছা করতে বলছে, পাক্কা ইচ্ছা করো আমি এই গুনাহ আর করব না। ওয়াদা করতে এই জন্য বলে নাই, যদি সে ওয়াদা করে আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম আমি এই গুনাহ আর করব না, কিন্তু দুর্ভাগ্যবশত আবারও হয়ে গেল, তাহলে তো গুনাহ ডবল হয়ে গেল। গুনাহ করছে তার একটা গুনাহ, ওয়াদা ভঙ্গ করছে তার আর একটা গুনাহ, আল্লাহ বান্দার ক্ষতি চান না, তার গুনাহ ডবল হয়ে যাক তা আল্লাহ চান না। এই জন্য তিনি ওয়াদা চান নাই, এরাদা চাইছেন, এরাদা কর, ইচ্ছা কর, মজবুত ইচ্ছা কর। এই তিনটা তো মৌলিক শর্ত, সেই সাথে আরো কিছু শর্ত আছে, যেমন আল্লাহর কোন আহকাম যদি নষ্ট করে থাকে, পিছনে নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, ওইগুলো পড়তে হবে। আল্লাহর কোন হুকুম নষ্ট করে থাকলে ওটা পুরা করে দিতে হবে। আহলে হাদিসদের কথা ঠিক না, কাজা নামাজ পড়া লাগবে না, তওবা যথেষ্ট, এটা ওদের মন গড়া ব্যাখ্যা, ওদের সব ব্যাখ্যা মন গড়া, বোঝে না তো হাদিস। ইদানিং বলতেছে টাকা দিয়ে ফেতরা দিলে হবে না, টাকা দিয়ে ফেতরা দিলে হবে না, কি দিতে হবে, গম দিতে হবে। অথচ বিভিন্ন হাদিসে বুখারী শরীফে, আমি তো আপনাদের দোয়ায় বুখারী শরীফ পড়াই, হাদিস আছে বিভিন্ন প্রদেশ থেকে, মদিনায় যে সৎকায় ফেতের পাঠানো হয়েছে, জাকাত পাঠানো হয়েছে, তারা ওই গম, যব, কিশমিস, পনির, খেজুর এগুলো না দিয়ে অন্য সামানা দিছে, কোন এলাকাতে কাপড় আসছে, কোন এলাকা থেকে অন্য সামান আসছে। মদিনায় যে জিনিস পাওয়া যায় না তারা ওই টাইপের জিনিস পাঠাইতে চেষ্টা করছে, তারা তাদের সৎকায় ফেতরের বদলে ওই ধরনের জিনিস পাঠাইতে চেষ্টা করছে, এই মর্মে বুখারী শরীফে অধ্যায়ও আছে, হাদিসও আছে। কারণ এই বেকুবরা বলতেছে আমরা বুখারী মানি, আবার করতেছে টাকা দিলে সৎকার ভেতর হবে না, তাহলে এই অধ্যায়টা কি করবা? যেখানে আসছে যে এমান থেকে কাপড় পাঠানো হয়েছে, সৎকার ভেতরে কাপড় পাঠানো হয়েছে, তারা কাপড় তৈরি করত। যাই হোক, তারা যে বলে কাজা নামাজ পড়া লাগবে না, তওবা করো, এটা গলত কথা। তওবা করতে হবে, কাজা নামাজ পড়তে হবে। প্রত্যেকটা হাদিসের কিতাবে কাজা নামাজ পড়ার তরিকা কি, এই মর্মে আলাদা অধ্যায় কায়েম করা হয়েছে প্রত্যেকটা হাদিসের কিতাব। কাজা নামাজ পড়ার তরিকা কি? কাজা নামাজের অস্তিত্বই যদি না থাকে, তো অধ্যায়টা কি কাজের জন্য? তো বেকার হয়ে গেল, নাউজুবিল্লাহ। এই জন্য ওদের মশলা শুনে বিভ্রান্ত হবেন না, ওরা কোন হাদিসেরই বাস্তবতা বোঝে না, হাদিস কোরআনের গভীরে যাইতে পারে না, ওই শব্দটা কোন রকম রটতে থাকে। এর আসল ব্যাখ্যা কি, এই পর্যন্ত পৌঁছার যোগ্যতা কোন আহলে হাদিসে নেই। তাহলে সে আহলে হাদিস হইত না, সে আহলে ফেকা হইত। ফেকা মানে গভীর জ্ঞান, গভীর জ্ঞান যাদের কাছে তাদেরকে আহলে ফেকা বলা হয়, অত ফকিহ বলা হয়, যার বহু বচন ফুকাহা। এই জন্য ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই বলছেন জায়গায় জায়গায় যে এই হাদিসের ফুকাহায় কেরাম এই অর্থ করছেন, এবং তারাই হাদিসের মর্ম বেশি বুঝেন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তার কিতাবে বিভিন্ন জটিল হাদিসের ব্যাখ্যা দিতে দিয়ে বলছেন এই হাদিসের ব্যাখ্যা ফুকাহায়ে কেরাম এই বলেছেন, শুধু এটুক বলে থামেন নাই, তারপরে বলতেছেন তারাই হাদিস বেশি বুঝে। হাকাদা কল আল ফুকাহা ওহম আলামু বিমানিল হাদিস, ওহম আলামু, তারা বেশি বুঝে। এই হাদিসের কিতাবেই হাদিস দিনে জমা করছেন তিনি বলতেছেন, বলে নাই হাকাদা কলা আহলুল হাদিস অহম আলামু বিমানিল হাদিস, এটা বলেনি, এটা বোঝেই না। এই জন্য তওবা শর্তের মধ্যে এটা আছে, আল্লাহর কোন হক নষ্ট করে থাকলে তা আদায় করতে হবে। ফাজ ফরজ হয়েছে আরো দশ বছর আগে, করে নাই, এখন তওবা করছে, ফাজ করতে হবে। যাকাত দেয় নাই, পিছনের বছরগুলো হিসাব করে যাকাত দিতে হবে, সৎকার ফেতর দিতে হবে। কুরবানি করে নাই, কুরবানি করতে হবে। রোজা রাখে নাই, রোজা রাখতে হবে। তো আল্লাহর কোন হক নষ্ট করে থাকলে ওটা আদায় করতে হবে। আর একটা হলো বান্দার কোন হক যদি নষ্ট করে থাকে, একজনের থেকে টাকা ধার নিয়ে আর দেয় নাই, বা দোকানদারি করত মাপে কম দিয়েছে, এক নম্বর করে দুই নম্বর মাল দিয়ে দিছে, এরকম কত রকম দুই নম্বরই মানুষ করতেছে। দুনিয়ার বিদ্যাটাকে মানুষ শোষণের জন্য ব্যবহার করতেছে। দুনিয়ার বিদ্যা ব্রিটিশ সিলেবাস, এটা পড়লে তার বুদ্ধি হয় মাথার মধ্যে, ওই বুদ্ধিটা দিয়ে আখরাতের প্রস্তুতি তারা নিচ্ছে না, ওই বুদ্ধি দিয়ে কিভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করা যাবে ওই কাজে লাগাই দিচ্ছে, কিভাবে নিখুঁত ভাবে ব্যাংক ডাকাতি করা যাবে, ব্যাংক ডাকাতি চোর ছেঁচাড়া করতে পারে না, অনেক উঁচু কোয়ালিটির বিদ্যা লাগে, তা না হলে এটা সম্ভব না। নিখুঁত ভাবে ব্যাংক ডাকাতি এসব কাজে লাগে, বিভিন্ন শোষণ, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, কালাবাজারি, মজুদদারি, জিনিসের দাম বাড়ে কিভাবে, যারা মাল উৎপন্ন করে তারা কিছুদিন পর পর এটা সেল বন্ধ করে দেয়, বাজারে বিক্রি করা বন্ধ করে দেয়, দিলে ক্রাইসিস সৃষ্টি হয়, ওই মাল পাওয়া যায় না, যা অল্প অল্প পাওয়া যায় দাম বেশি, দাম বেশি, এইভাবে দাম যখন বেশি হয়ে গেল জনগণ ওই বেশি দামে কিনতে অভ্যস্ত হয়ে গেল, তখন ওই উৎপাদনকারী মালটা ছাড়ে, তো দাম এইভাবে তারা বাড়ায়, ইচ্ছা করে মজুদদারি করে মালের সাপ্লাই বন্ধ করে দাম বাড়ায়। এই বুদ্ধিগুলো মাথায় আসছে কিভাবে, ব্রিটিশ সিলেবাসের কারণে, ব্রিটিশ সিলেবাস পড়ে এই শয়তানিগুলো মানুষ শিখছে, কোরআন হাদিস পড়লে শয়তানি শিখত না, মানুষকে কিভাবে একটু উপকার করা যায় ওটা শিখত। তো উপকার করা যায় কিনা, এক হাদিসে আছে খায়রুন নাস মা ইয়ানফাউন নাস, সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার দ্বারা মানুষের উপকার হয়, খায়রুন নাসি মা ইয়ানফাউন নাস, মানুষ মানুষের কল্যাণের জন্য। কিন্তু এই শয়তানি বুদ্ধি, ব্রিটিশ সিলেবাস, এটাতে মানুষের কল্যাণ চিন্তা করে না, মানুষকে শোষণ করে সে কিভাবে বড়লোক হবে, বাড়ি গাড়ির মালিক হবে, এটাই তার মাথার মধ্যে থাকে। ব্রিটিশ সিলেবাসের বিষয় আল্লাহ হেফাজত করুক আমাদের। তো বলতেছিলাম যে আমাদের কারোর দ্বারা কোন মানুষের যদি ক্ষতি হইতে পারে হয়ে থাকে, সে ক্ষতির কয়েকটা উদাহরণ দিলাম, এরকম ক্ষতি হয়ে থাকে, তো আর্থিক ক্ষতি করে থাকলে অর্থ ফেরত দিবে, পোড়া দেওয়ার তৌফিক নেই, যা তৌফিক আছে তাই দিয়ে বাকিটা মাফ চাই নেবে, ভাই আমার আর তৌফিক নেই, আপনি দয়া করে মাফ করে দেন, মোটেও তো আর তৌফিক নেই তারপরও মাফ চাই নি, পাওনা দান বেঁচে নেই মরে গেছে, তো তার সন্তানদেরকে দিতে হবে, যাই হোক। তো আবার শর্ত, চতুর্থ শর্ত আলোচনা করতেছিলাম, আল্লাহর কোন হুকুম নষ্ট করে থাকলে ওটা পুরা করতে হবে, বান্দার কোন হক নষ্ট করে থাকলে ওটাও পুরা করতে হবে, ওইটা পুরা না করে শুধু তওবা করলো তো গুনাহ মাফ হবে না। মানুষের টাকা দেওয়া হয় নাই, আজকাল যা হইতেছে বহুত কোম্পানি দেখবেন নফল হজে লোক পাঠাইতেছে, নফল হজে চার পাঁচজনদের হুজুর পাঠাইতেছে নফল হজে, অথচ ওই কোম্পানির কাছে বিভিন্ন লোকের পাওনা আছে, এটা দিচ্ছে না, এটা দিচ্ছে না, তাদের জুতা ক্ষয় হয়ে যেতে পাওনা দিচ্ছে না, নফল হজে পাঠায়, রমজানে উমরায় পাঠায়, এগুলো সহজ সরল উদাহরণ হল যে এক লোক পাগড়ির ফজিলত শুনছিল, ওটা কিন্তু জাল হাদিস, যে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ সওয়াব, তা জাল হাদিস, এই ফজিলত শুনছিল, এ তো আর জাল না কি বুঝে না, আর পাগড়ি তো নেই তার, পরে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, ফরজ তরক করে নফল আদায় করছে। এই লোকের যে হাসর ওই কোম্পানিগুলোর একই হাসর, মানুষের ঋণ আদায় করা হলো ফরজ, এটা বান্দার হক, আর কাউকে হজে উমরায় পাঠানো হলো নফল, না ফরজের খবর নেই নফল করতেছে। এলেম না থাকলে মানুষ নফল নিয়ে টানাটানি করে, ফরজ যে তরক হইতেছে এটা তার কোনো খবর নেই, কোন দরকার ছিল না, এই লোকগুলো হজে পাঠানো ওই টাকা দিয়ে বিল পরিশোধ করত, বরং শরীয়তের দৃষ্টিভঙ্গি বিল পরিশোধ করো এবং একটু বেশি দাও, তাদের যা পাওনা হয়েছে একটু বাড়ায় দাও, নেওয়ার সময় একটু কম নাও, দেখো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমাকে কি পরিমাণ বরকত দান করে, করে দেখো। তো এই হলো তোবার শর্ত, মুখে আস্তাগফিরুল্লাহ পড়া, লজ্জিত হওয়া, ভবিষ্যতে না করার পাক্কা ইরাদা করা, আল্লাহ না করুক তারপর যদি হয়ে যায় তাহলে সে নিরাশ হবে না, যে আর তো আল্লাহ ক্ষমা করবে না, একবার তো করছে আর তো করবে না, এরকম না, সাতবার আগার তওবা শিকাস্তি বাজ আ বাজ। এক আল্লাহর আলী বলতেছেন তুমি 100 বার যদি তওবা ভেঙে থাকো তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, ফিরে আসো, এখনো আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রস্তুত, এখন আল্লাহ মাফ করবেন, নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া কুফরি কাজ। সাধারণত একা তওবা করলে এই তওবাটা বেশি দিন টেকে না, আর যারা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, কোন শায়েখের সাথে সম্পর্ক রাখে, তাদের পরামর্শ অনুযায়ী চলে, তাদের তওবাটা স্থায়ী হয়, কারণ একদিকে সেও দোয়া করে আর একদিকে শায়েখের দোয়া পায়, শায়েখ মানে কি, তার শায়েখ থেকে নিয়ে নবীজি পর্যন্ত একটা সিলসিলা চলে গেছে, একটা ধারাবাহিকতা চলে গেছে, ওই পুরা ধারাবাহিকতার বরকত সে পায়, শায়েখ বড় কথা না, শায়েখ তো একটা খাম্বা, এরকম অনেকগুলো খাম্বা হয়ে নূরের তার নবীজি পর্যন্ত গেছে, ওর বাড়ির কাছের খাম্বা হলো শায়েখ, বাড়ির কাছের খাম্বা কোনটা, শায়েখ, শায়েখ একা কিছু না, এতে তো সিলসিলার নাম, যখন কেউ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করে সিলসিলার ভিতরে দাখিল হয়ে যায়, পুরা সিলসিলা তোর করতে পাইতে থাকে, তখন তার জন্য গোনা বর্জন করা, তওবার উপরে টিকে থাকা, এটা সহজ হয়ে যায়। গোনা বর্জন করা, তওবার উপর টিকে থাকা কি হয়? সহজ হয়। একা একা তওবা করলে এটা হয়তো সপ্তাহ দশ দিন টিকতে পারে, আবার ভেঙে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোন না কোন শায়খ, হক্কানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক রেখে হায়াত কাটানোর তৌফিক দান করে। বাকি চারটা দিন আছে, আমরা সালাত ও তওবা পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করি, খুব কান্নাকাটি করি। যে সমস্ত গোনা জানা আছে তার থেকেও মাপ চাই। আবার কিছু গোনা বান্দার জানা থাকে না, হাসি মজাকের মধ্যে দিয়ে অনেক গোনা মানুষ করে, হাসি মজাকের মধ্যে দিয়ে, হাসি ঠাট্টার মধ্যে দিয়ে মানুষের অনেক গোনা হয়ে যায়, সেটাকে গোনা মনে করে না। গুনাই মনে করেন না, একটু মজাক করলাম, ওটা কি হয়েছে? কিন্তু যদি গুনায় কবিরা, একটা কানাকে আপনি কানা কয়ে ডাকলে এই কানা এদিকে, তা মোটা মানুষে এই মটকা এদিকে, এগুলো গুনায় কবিরা। এই ল্যাংড়া ল্যাংড়ারে ল্যাংড়া করে ডাকলেন, যদি গোনা আমরা মনেই করি না। তো অনেক গোনা আমাদের এলেমের বাইরে থেকে দেয়। এই জন্য তওবা করার সময় বলতে হবে, আল্লাহুম্মা ইন্নি আস্তাগফিরুকা লিযামবিন তাআলামু ওয়ালা আলামু, হে আল্লাহ আমি তোমার কাছে ওই সমস্ত গুনা থেকেও মাপ চাইতেছি যে গুনাগুলো আল্লাহ তোমার এলেমে আছে আমার এলেমে নেই। হাদিসে এই শব্দ আছে, ইন্নি আস্তাগফিরুকা লিযামবিন তাআলামু ওয়ালা আলামু, তুমি জানো আমার মনে নেই বা জানা নেই। কারণ এই গুনাগুলো জমতে জমতে একসময় তার ইমান নষ্ট হয়ে যায়, ওই গোনা তো জমতে থাকে, খালি জমতেছে, তওবা নেই, এগুলো মারাত্মক হয়ে যায়, মারাত্মক হয়ে যায়। যদি তওবা থাকে পিছনে একটা সাফ হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, আমাদের প্রিয় নবীজির তো কোনো গোনা ছিল না, এরপরও এক রেওয়ায়েত আসছে তিনি প্রতিদিন একশোবার ইস্তেগফার করতেন, একশোবার। আর এক রেওয়ায়েত আসছে তিনি প্রতিদিন সত্তর বার ইস্তেগফার করতেন। এই দুটা হাদিসের মধ্যে কোন সংঘর্ষ নেই। আপনারা মনে করেন হুজুর একরকম বলেন, একবার করতেছেন সত্তর, একবার করতেছেন একশো, তাহলে কোনটা ঠিক? এগুলো বোঝার মাথা মতো মাথা আহলে হাদিসের নেই। এটা আরবি গ্রামারে একটা কায়দা আছে যে কোন একটা সংখ্যা উল্লেখ করলে ওই সংখ্যার থেকে যারা বেশি ওটা নিষেধ হয় না, ওটা কি হয় না? নিষেধ হয় না। কাজে সত্তর যে হাদিসে বলা হয়েছে এই হাদিসে একশোকে নিষেধ করা হয়নি। আরবিতে একটা কায়দা আছে, গ্রামার আছে, আর তানসিস বিল আদাদ লা ইউনাফিস জিয়াদা, কোন সংখ্যা উল্লেখ করলে ওর থেকে কম তো হতে পারবে না, কিন্তু বেশি হওয়া নিষেধ না। কিন্তু সত্তর কইছে এর অর্থ সত্তর কম কখনো করতেন না, কিন্তু একশো নিষেধ করা হইতেছে না, একশো হইতে পারে। এই জন্য কতক রেওয়ায়েত আছে, মা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহম ইবনু সিত্তিনা সানা, নবীজি দুনিয়াতে চলে গেলেন তিনি ষাট বছরের ছেলে, ষাট বছরের মানুষ। তো ষাট বছরে মারা গেছে নাকি? তা 63 বছরে, তাহলে কি জবাব দেবেন? এই আদিতে 60 বছর বলা হচ্ছে, মানে 60 এর কম না, বেশি হইতে পারে, বেশি হইতে পারে। এই গ্রামারটা যাদের জানা আছে তাদের পেস্ট লাগে না। তো তিনার কোন গুণা নেই, তিনি নিষ্পাপ। এরপরও দরজা বুলন্দ হওয়ার জন্য তিনি এতবার ইস্তেগফার করতেছে, এতবার ইস্তেগফার করতেছে। এক হাদিসের মধ্যে আসছে, হাশরের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে বেশি ভাগ্যবান হবে যার আমল নামার মধ্যে বেশি ইস্তেগফার পাওয়া যাবে। ওই ব্যক্তি বেশি ভাগ্যবান হবে যার আমল নামার ভিতরে তওবা ইস্তেগফার বেশি পাওয়া যাবে। গুনাহ না করো তওবা করা যায়, তার দ্বারা দরজা বুলন্দ হয়। আর আমাদের তো আপাদমস্তক গুনাহ, কত রোজাদার আছে রমজান টেলিভিশন ছাড়তে পারে নাই, রমজান ও চেহারাকে নবীদের চেহারা মতো বানাইতে পারে নাই। তা আমাদের গুনার কোন শেষ আছে? খুব তওবা ইস্তেগফার করতে হবে। কোন ইবাদত আমরা আল্লাহর দরবারের শান অনুযায়ী, মান অনুযায়ী আমরা পেরে উঠি না, ওই একটু আগে বললাম, কোনটা ইখলাস নেই, কোনটায় খুশু খুজু নেই, কোনটার ভিতরে জরুরি মাসলা মাসাইল নেই, আমরা নামাজ পড়ি কেরাত সই নেই, রুকু সেজদা সুন্নত তরিকায় নেই। রুকু সেজদা ফরজ, নামাজে দাঁড়ানো ফরজ, কিন্তু প্রত্যেকটা ফরজের মধ্যে 8-10টা করে সুন্নত আছে, প্রত্যেকটা ফরজের মধ্যে 8-10টা করে সুন্নত আছে। এই সুন্নত গুলো না থাকলে ফরজ টেকে না। বিল্ডিং বানায় মানুষ ছেড়ে দেয়, বিল্ডিং বানানোর পরে আস্তর করে, প্লাস্টার করে, তারপর আবার ওর পরে কেউ চুন কাম করে, হ্যাঁ কেউ বিভিন্ন কালার ব্যবহার করে। শুধু বিল্ডিং মানে বসে থাকেন, বিল্ডিংটা মনে করেন ফরজ, এই বিল্ডিংটাকে অক্ষত রাখার জন্য পানি লেগে ওর আস্তর পড়ে না দেয়, এর জন্য কত রকম পেন্ট, হ্যাঁ কত রকম টাইলস ব্যবহার করা হচ্ছে। তো বিল্ডিংটা মনে করেন ফরজ, আর উপদ্রে যেটা লাগাইছে ওটা মনে করেন সুন্নত। বিল্ডিং এর সমান এর দাম না, এর দাম কম, কিন্তু এ না হলে ওই বিল্ডিংই কয়েকদিনের মধ্যে ড্যাম হয়ে যাবে, ড্যাম হয়ে যাবে, বিল্ডিং টিকবে না। ঠিক প্রত্যেকটা ফরজের সাথে, বিল্ডিং এর সাথে যেমন আস্তর আছে, প্লাস্টার আছে, প্রত্যেকটা ফরজের সাথে সুন্নত আছে, ওই সুন্নত গুলো মিলে ফরজটাকে রক্ষা করে। নামাজে 51টা সুন্নত, 51টা সুন্নত, এগুলো কতটুকু হয় আমাদের দ্বারা? দাঁড়ানোর সময় নজর থাকবে সেজদার জায়গায়, রুকুতে দুই পায়ের মাঝে, সিজদাতে নাকের ডগায়, সালামে দুই কাঁধে, এলো নজরের সুন্নত হল। আরো কত সুন্নত আছে না? রুকুতে আপনি হাঁটু ধরবেন, আঙ্গুল ফাঁকা ফাঁকা থাকবে, পুরা হাত সোজা থাকবে। আবার সিজদায় পাঁচ আঙ্গুল মিলানো থাকবে, পুরুষের পাঁচ আঙ্গুল মিলানো থাকবে। এইভাবে একান্নটা সুন্নত, কিছু দাঁড়ানোর মধ্যে, কিছু রুকুতে, কিছু সিজদায়, কিছু বৈঠকে বসার মধ্যে, এগুলো আমাদের ভুল আছে। এই জন্য আল্লাহর দরবারে এগুলো স্মরণ করে কান্না করতে হবে, রোনাজারি করতে হবে। এটা আল্লাহ চান, বান্দার কাছে নিখুঁত ইবাদত চান না, খুঁত থাকুক কিন্তু কান্নাকাটি চাই, এটা আল্লাহ পছন্দ করে। তওবা করাকে পছন্দ করে, এই জন্য চেষ্টা করতে হবে ভালো করতে, কিন্তু আল্লাহর কাছে বিনয়ী হয়ে কান্নাকাটি করা বন্ধ করা যাবে না, জারি রাখতে হবে। তো যত ইবাদত আমাদেরকে দেওয়া হয়েছে, যেহেতু কোনটাই আমরা আল্লাহর দরবারে শান অনুযায়ী, মান অনুযায়ী করতে পারি না, এই জন্য দেখা যায় সকল ইবাদতের শেষে ইস্তিগফার রাখা হয়েছে। কি রাখা হয়েছে? ইস্তিগফার। এই জন্য নামাজ পড়ি, নামাজের শেষে কিন্তু ইস্তিগফার আছে। কোনটা? দোয়ায় মাসুরা পড়েন না? এটা কি? আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপরে অনেক জুলুম করে ফেলছি। প্রত্যেকটা গোনা করা নিজের উপরে জুলুম করা। ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ এই গোনাগুলো মাফ করতে পারবে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে ক্ষমা করো, মাফ করে দাও। এই যে দোয়া মাসুর আমরা পড়তেছি প্রত্যেক নামাজের শেষে, এটা ইস্তিগফার, এটা ইস্তিগফার। তো অনেকে বোঝে না এটা কেন রাখা হয়েছে, নামাজ পড়া কি গুনাহের কাজ? তাহলে ইস্তিগফার করা হইতেছে কেন? আরে নামাজ পড়া গুনাহের কাজ না, নামাজ যেভাবে পড়তে বলা হয়েছিল সেইভাবে কি আমি পড়তে পারছি? আমার কেরাত কতটুকু সহি আছে? আমার নামাজে একান্ন সুন্নতের কয়টা আছে? আমার নামাজে কতটুকু মনোযোগ আছে? এই যে ত্রুটি হয়েছে, ত্রুটির জন্য কি ইস্তিগফার। এটা আমরা রোজা রাখি, এখানে হাদিস আসছে ইফতারের আগ দিয়ে এই দোয়াটা বেশি পড়ো, ইফতারের আগ দিয়ে ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি, এটুকু ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি। ওয়াসিয়াল মাগফিরার অর্থ হল আমাদের গুনাহ যদি আসমান পর্যন্ত হয়, এত গুনাহ, এটা আল্লাহ এক সেকেন্ডে মাফ করতে পারেন। তওবা এমন এক বারুদ যে এক সেকেন্ডে গুনাগুলোকে জ্বালায় একদম ভস্মীভূত করে দেন, এক সেকেন্ডে। আমাদের ইবাদতের দ্বারা আল্লাহ কোন লাভ হয় না, আল্লাহ রাজ্যে কিছু বাড়ে না, আমাদের গুনাহের দ্বারা আল্লাহ রাজ্যে কোনো ক্ষতি হয় না, আল্লাহর কোনো ক্ষতি হয় না। আমাদের ইবাদত দ্বারা কিছু বাড়ে না, আল্লাহ আমাদের গুনার দ্বারা কিছু কমে না। ইবাদত করলে আমাদের লাভ, গুনাহ করলে আমাদের ক্ষতি, আমাদের ক্ষতি, যেহেতু আল্লাহ কোন কিছু লাভ ক্ষতি নেই। এই জন্য বান্দা যখন অনুতপ্ত হয়ে কান্দে তো আল্লাহর মাফ করতে আর দেরি হয় না, আল্লাহর তো কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি তার হয়েছে। এই জন্য প্রত্যেকটা ইবাদতের শেষে দেখা যায় ইস্তিগফার লাগানো আছে। দেখেন না, গাছ করে যখন লোকেরা ফেরে, মহল্লা গাছ করে দিয়ে ফেরে, কি পড়তে পড়তে ফেরে? ইস্তিগফার। এমনকি আপনি টয়লেট থেকে বের হইলেন, এইখানে শরীয়তে ইস্তিগফার রাখছে, গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাব আন্নিল আযা ওয়া আফানী। গুফরানাক মানে কি? আল্লাহ আমি তোমার কাছে মাফ চাচ্ছি। কিসিতে মাফ চাইল? কি টয়লেটে কোন অন্যায় করছে? টয়লেটে যাওয়া শরীয়তে নিষেধ, কিসিতে মাফ চাইলেন? মাফ চাইলেন যে এই সময়টা আমি আপনার ইবাদত করতে পারি নাই, আমি যে খানা পিনা কন্ট্রোল করতাম আমার হাতে এতবার যাওয়া লাগতো না, আমি আরো বেশি ইবাদত করতে পারতাম, কিন্তু কন্ট্রোল না করাতে বারবার যাওয়া লাগতেছে আর ইবাদত ছুটতেছে। এই জন্য গুফরান ডাকা পড়তে বলা হয়েছে, মাফ সব ইবাদত ছুটে গেছে। আর কোন কোন ব্যাখ্যাকার এই ব্যাখ্যা দিচ্ছেন, টয়লেটে ঢোকার বের হওয়ার ওখানে বসার অনেকগুলো সুন্নত আছে, অনেকগুলো। কি দোয়া পড়ে ঢুকবেন, কোন পাও দিয়ে ঢুকবেন, এই অনেক দোয়া, জুতা স্যান্ডেল পরে যাবেন, মাথা ঢেকে যাবেন, টুপি হোক, তোয়ালে হোক, গামছা হোক, অনেকগুলো সুন্নত আছে। তো অনেক সময় তাড়াহড়া করে যাইতে যে আমাদের এই টয়লেটের সুন্নত ছুটে দেয়। তো ওই ব্যাখ্যাদাতারা বলতেছে ওর জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে, আল্লাহ আমার ভিতর থেকে কষ্টদায়ক জিনিসকে আপনি সরাই দিলেন, অপরদিকে আমাকে সুস্থ রাখলেন। কষ্টদায়ক জিনিস যখন বের হয়ে গেছে, ওর সাথে তো নারী বুড়ে বের হয়ে যেতে পারত, তা তো বের হয়নি, তা তো বের হয়নি। তা আপনি তো আমাকে সুস্থ রাখলেন, কিন্তু আমি তো আপনার হুকুম আদায় করতে পারলাম না, আমার তো সুন্নত ছুটে গেছে, সুন্নত ছুটে গেছে, তাই আল্লাহ আমি ক্ষমা চাইতেছি। দেখেন ইবাদতের শেষে তো ইস্তিগফার আছে, টয়লেটের শেষেও কি আছে? ইস্তিগফার আছে। এই যে আমরা উজু করি, উজু শেষ হয় ইস্তিগফার, উজু শেষ করে প্রথমে উপরের দিক চেয়ে কালেমায়ে শাহাদাত পড়তে হয়। কালেমায়ে শাহাদাত পড়ার পর বলতে হয় আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা ইস্তিগফার, আল্লাহ আমাকে তওবা করার তৌফিক দাও, আমার দিলকে, অন্তরের যে দশটা গুণা আছে তার থেকে আমার দিলকে পাক সাফ করার তৌফিক দাও। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। প্রত্যেকটা ইবাদত শেষে ইস্তিগফার। তাহলে এখন রমজান চলে যেতেছে, এত বড় বরকতের মাস, আমরা কতটুক নিতে পারছি আল্লাহ ভালো জানে। এই জন্য এই রমজানের ভুল ত্রুটির কাফফারা, ভুল ত্রুটির কাফফারা সওয়াবুসজদা ইস্তিগফার, ইস্তিগফার। বিভিন্ন কারণ আমি দেখাইলাম, এই সবগুলো কারণের চাহিদা একটা, যে এই কয়দিন ইস্তিগফার বেশি করা। অন্য জিকির বন্ধ করা লাগবে না, এরাও চালান, কিন্তু ইস্তিগফার, আল্লাহর কাছে মাফ চাওয়া,
এটা বেশি করতে হবে।
পিছনে যা হয়েছে হয়েছে, এই কয়েকদিনে যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নিতে পারি। রমজানও চলে যাবে, আমরা গুনাহ থেকে পুরা কায়ামিন ওয়ালাদাত হু উম্মুহু, যেদিন মায়ের বাচ্চা ভূমিষ্ঠ করছিল সেই দিনের মতো পাক সাফ হয়ে যাই, এটা খেয়াল করতে হবে। কাজে আজকে এটাই আমার আলোচনা, আমরা বাকি দিনগুলো এভাবে কাটাবো। আর সামনে যেহেতু ঈদ আসতেছে, ঈদের সুন্নত গুলো কিতাবে দেখে নিব, ঈদের কিছু সুন্নত আছে। ওই দিন অনেক সকালে উঠতে হয়, তারপরে গোসল করতে হয়, উত্তম কাপড় পরতে হয়। নতুন কোন হাদিসে নেই, আমাদের সাথে ঈদ আসলে সব নতুন দিতে হবে, একটা ফ্যাশন হয়ে গেছে। অথচ কোন হাদিসে নতুনের কথা নেই, তোমার যা আছে এর মধ্যে উত্তম এটা পরে আসো। মেসওয়াক করতে হয়, খুশবু খুশবু লাগাইতে হয়, এবং সৎকার ফেতরের উত্তম টাইম শেষ হয়ে যায় ঈদের নামাজে রওনা হওয়ার পর্যন্ত, রওনা হওয়া পর্যন্ত পুরা রমজানে সৎকার ফেতর দিতে পারেন, কিন্তু এর উত্তম টাইম মুস্তাহাব টাইম কোন পর্যন্ত? ঈদের নামাজে রওনা হইলেন এর আগ পর্যন্ত, এরপরে মাফ হবে না, সৎকার ফেতর মাফ হবে না। ঈদের পরে হলেও দিতে হবে, কিন্তু উত্তম ভাবে হল না, আগে ভাগে আমরা দিয়ে ফেলি, আগে ভাগে দিয়ে ফেলি। এবং ঈদের নামাজে আসার সময় তাকবীর পড়তে পড়তে আসতে হয়, এই ঈদে পড়তে হয় আসতে, আর কুরবান ঈদে পড়তে হয় জোরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়তে হয়। কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আছে, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর দাও যেভাবে আল্লাহ তোমাদেরকে বলছেন। কিভাবে বলছেন? এই ঈদে আসতে দাও, ওই ঈদে জোরে দাও। এই রোজার আয়াতের মধ্যে এই আয়াতটা আছে, এবং রোজার আয়াতের মধ্যে বেশি বেশি দোয়া করা, কান্নাকাটি করা, ওই আয়াত আমি ভূমিকায় পড়ছি। ওইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিম উজিবু দাওয়াতাদ দা ইদা দাআনি, আল্লাহ ওয়াদা করতেছে আমি তোমাদের নিকট পড়ছি, আমার কাছে তোমরা যেই দোয়া করবা আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ ওয়াদা করছে যে চাও আমি দিব, আল্লাহর ওয়াদা, চাই দুনিয়ায় দিক আখেরাতে দিক, বা ওই নিয়ামতের থেকে আরো ভালো নিয়ামত দিক। দেওয়ার অনেকগুলো তরিকা আছে, ওর থেকে ভালোটা দিতে পারে, কোন বিপদ থেকে বাঁচাই দিতে পারে, অথবা কোনোটাই দুনিয়াতে হলো না আখেরাতে বিরাট আকারে দিল। অনেকে হুবহুতে না পাইলে নিরাশ হয়ে দাঁড়ায়, আমি এত দোয়া করলাম আল্লাহ আমার দোয়াটা শুনল, সে জানে না যে দেওয়ার পদ্ধতি কি। তো এই জন্য আমরা ঈদের সুন্নত গুলো কিতাব থেকে দেখে নিব। আমি কিছু বলেও দিলাম, আমাদের টাইম ঠিক হয়েছে? এখানে টাইম ঠিক হয়েছে, আমাদের এখানে ঈদুল ফিতরের নামাজ সকাল 7:30টায় শুরু হবে ইনশাআল্লাহ, 7:30টায় ঈদের নামাজ হবে। তার তো আগে চলে আসবেন আপনারা, কিছু কথাও তো আলোচনা করা হয় না, কিছু কথাও শোনা গেল আবার নামাজও পড়া হলো। হ্যাঁ, ওই দিন তো ঈদ মানে খুশি, মুসলমানের খুশির দিন, কেন তাদের মাগফিরাত হয়ে গেছে, খুশির দিন। তো ঈদের সুন্নত গুলো আমরা খেয়াল রাখি, ঈদ বুধবারে হোক বৃহস্পতিবারে হোক, টাইম এটে ঠিক থাকবে 7:30। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।